ব্যারাকপুর গান্ধী স্মারক সংগ্রহালয়ের পক্ষ থেকে 1964 সালের পয়লা মে তারিখে শ্রীযুক্ত কৃষ্ণদাস সিংহ রায় মহাশয়ের সঙ্গে তার যাদুপুরস্থ বাসভবনে সাক্ষাৎ করি। মহাত্মা গান্ধীর প্রাইভেট সেক্রেটারি ছিলেন 1921 সাল থেকে 1928 সাল পর্যন্ত। তার কাছে গান্ধীজি সম্বন্ধে কিছু স্মৃতিকথা শুনতে চাই, তাকে প্রশ্ন করি, আচ্ছা কৃষ্ণদাস জি, গান্ধীজির সঙ্গে আপনার কিভাবে প্রথম যোগাযোগ হলো, কতদিন আপনি তার কাছে ছিলেন, তার সম্বন্ধে আপনার অভিজ্ঞতা যদি কিছু আমাদেরকে বলেন তো খুব ভালো হয়।
আমি জীবনে ভারতের দুইজন যুগ প্রবর্তক মহাপুরুষের নিকট সম্বন্ধ লাভ করেছিলাম। তাদের একজন ছিলেন বাংলার স্বদেশী যুগের অন্যতম প্রধান কর্মী ও নেতা, ডন সোসাইটির পরিচালক আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়, আর অন্যজন ভারত ভাস্কর মহাপ্রাণ মহাত্মা গান্ধী। আচার্য সতীশচন্দ্রের নিকট অবস্থানকালে তার মুখে প্রায় শুনতাম ভারতের স্বাধীনতা আসবে অহিংসার মাধ্যমে। সেজন্য যখন মহাত্মা গান্ধী জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর অহিংসার ভিত্তিতে অসহযোগ আন্দোলনের প্রস্তাব উত্থাপন করলেন, আমাদের দৃষ্টি সহজেই তার দিকে আকৃষ্ট হল। সতীশচন্দ্র তখন কাশীতে বাস করতেন। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কৃপলানি প্রায়ই সতীশচন্দ্রের নিকট যাতায়াত করতেন। তিনি ছিলেন গান্ধীজির সহকর্মী ও বন্ধু। তারই মাধ্যমে মহাত্মাজির সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটে। তারপর সতীশচন্দ্রের নির্দেশে তারই প্রতিভূরূপে মহাত্মাজির সেবার জন্য আমি প্রায় 8 বৎসর কাল নানা স্থানে মহাত্মাজির সঙ্গে বাস করেছি। এই 8 বৎসরের বিচিত্র অভিজ্ঞতা আমার জীবনের অমূল্য সম্পদ হয়ে রয়েছে।
আচ্ছা, তার স্মৃতি কথা সংক্ষেপে আজকে আমাদেরকে কিছু বলুন না।
মহাত্মাজির স্মৃতি কথা সংক্ষেপে বিবৃত করা এক দুরূহ ব্যাপার বলে আমি মনে করি। তার বলিষ্ঠ ব্যক্তিত্বের প্রভাব তার জীবনের সকল স্তরেই আত্মপ্রকাশ করেছিল। তার সত্যনিষ্ঠা, অহিংসা ও প্রেম, তার ত্যাগ ও তপস্যা, সেবাপরায়ণতা, উদারতা, এ সকলই ছিল অনন্য সাধারণ। এই বিশাল ভারতে আমরা যে গণজাগরণ দেখছি তার মূলেই ছিল গান্ধীজির বিরাট ব্যক্তিত্ব।
আচ্ছা, গান্ধীজিকে বুঝতে হলে কি সূত্র ধরে তাকে বোঝা সহজ হবে বলে আপনি মনে করেন?
গান্ধীজির নিকট অবস্থানকালে তার সকল কথার এবং সকল কার্যের মর্ম যে সবসময় বুঝতে পারতাম তা নয়, তবে তার মন্তব্য এবং কাজগুলির গূঢ় অর্থ ঘটনার আবর্তে ক্রমশ প্রকাশ হয়ে পড়ত। একদিন সাবরমতী আশ্রমে অবস্থানকালে আমাকে হঠাৎ বললেন, তিনি প্রাচীন সিদ্ধান্তগুলি দেশ ও কালের উপযোগী করে প্রয়োগ করছেন, এটা না বুঝলে তাকে ঠিক বোঝা হবে না। কথাটার অর্থ আমার প্রথমে বোধগম্য হয়নি, পরে বুঝলাম তিনি আশ্রম জীবনে যে সকল ব্রত বা যম নিয়ম অভ্যাসের উপর জোর দিয়েছেন তার সঙ্গে প্রাচীন শাস্ত্রীয় যম নিয়মের যে পার্থক্য তাই সংক্ষেপে আমাকে বললেন। বৌদ্ধ যুগের পর যম নিয়ম সাধনায় আত্মনিয়োগ করে ভারত নিজেকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে একেবারে কোটরে প্রবেশ করে নিজের ধ্বংস নিজেই টেনে এনেছিল। তিনি চান না আমরা আর সেরূপ কূপমণ্ডুক হয়ে থাকি। এই দৃষ্টি থেকে আশ্রমের সত্য, অহিংসা, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ প্রভৃতি ব্রতগুলির সাধনা দেখতে হবে, তাহলে ওই সাধনার জাতিকে সংকীর্ণতার দিকে টেনে নেবে না।
আচ্ছা, দেশ সেবায় তার দান সম্বন্ধে তিনি কি আপনাদেরকে আরো কিছু বলেছিলেন?
হ্যাঁ, আরেকদিন বলেছিলেন, দেশ সেবায় খাদি তার সর্বশ্রেষ্ঠ দান। খাদি প্রচারে তার ব্যাকুলতা দেখেছিলাম ব্যাঙ্গালোরে এক জনসভায়। সে সময় মহাত্মাজি বিশ্রামের জন্য ব্যাঙ্গালোরে অবস্থান করছিলেন, মহামনা মালবীয়জিও সেখানে উপস্থিত ছিলেন। প্রত্যহ প্রাতে খদ্দর প্রচার সম্বন্ধে তাদের দুজনের আলোচনা হতো। মালবীয়জি মহীশূরের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রসিদ্ধ ইঞ্জিনিয়ার স্যার এম বিশ্বেশ্বরায়ার সঙ্গেও দেখা সাক্ষাৎ করতেন। একদিন মালবীয়জি এসে বললেন, দেশের দারিদ্র দূর করবার জন্যে স্যার এম বিশ্বেশ্বরায়ার মতে খদ্দরের চেয়ে গ্রামে গ্রামে বিজলি প্রসারের বেশি দরকার। গ্রামে গ্রামে বিজলি নিতে পারলে বিজলির দ্বারা চরকাও চালানো যাবে বলে মালবীয়জি খুব আনন্দ প্রকাশ করলেন। সেদিন বিকেলে একটি জনসভায় এক অন্ধ মহিলা তার অদ্ভুত চরকা চালানোর কৌশল প্রদর্শন করে সকলকে স্তম্ভিত করে দিয়েছিলেন। বক্তৃতার সময় মহাত্মাজি এই মহিলার কথা উল্লেখ করে বললেন, তাঁর যথেষ্ট শক্তি নেই বলে তিনি চরকার গুণ সকলকে বোঝাতে পারছেন না। যে চরকার দ্বারা একজন অন্ধ মহিলাও নিজের জীবিকা অর্জন করতে পারে, সুদূর পল্লী অঞ্চলে তার যে কি মূল্য তা তিনি আর কি করে সকলকে বোঝাবেন। একথা বলে তিনি অশ্রু বিসর্জন করতে লাগলেন। সভাস্থলে মহাত্মাজির এই আবেশ দেখে ভীষণ স্তব্ধতার মধ্যে সেদিন সবার কাজ শেষ হল।
আচ্ছা, ভারতে যে স্বরাজ স্থাপনের কথা তিনি বলেছিলেন সে বিষয়ে আপনি কি বলেন?
1921 সালের ডিসেম্বর মাসে আহমেদাবাদ কংগ্রেসের অব্যবহিত পূর্বে মালবীয়জির নেতৃত্বে লর্ড রিডিং এর সঙ্গে রাউন্ড টেবিল কনফারেন্স সম্বন্ধে জোর আলোচনা চলছিল। একদিন হঠাৎ কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির টেলিগ্রাম পেয়ে মহাত্মাজি আমাকে সঙ্গে নিয়ে বম্বে গেলেন। যদি রাউন্ড টেবিল কনফারেন্সের প্রস্তাবে লর্ড রিডিং সম্মত হন, তবে সেখানে মহাত্মাজি কি কি দাবি উপস্থিত করবেন তা স্পষ্টভাবে ব্যক্ত করবার জন্য সকলে তাকে খুব পীড়াপীড়ি করতে লাগলেন। তিনি বলেছেন, এক বছরের মধ্যে ভারতে স্বরাজ আসবে। এই স্বরাজের রূপরেখা কি? তিনি কি ডোমিনিয়ন স্ট্যাটাস পেলেই সন্তুষ্ট হবেন, না কেবল প্রাদেশিক শাসনের কর্তৃত্ব পাবার আশ্বাস নিয়ে ফিরে আসবেন? স্বরাজের কেন্দ্রীয় সরকার কিভাবে গঠিত হবে? কেন্দ্রের সঙ্গে প্রাদেশিক সরকারের সম্বন্ধ কেমন থাকবে? এরকম নানা প্রশ্ন তুলে নেতারা তাকে ব্যতিব্যস্ত করে তুললেন। তখনও কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা পূর্ণ স্বাধীনতার কল্পনা দেশে ততটা প্রচার হয়নি। আলোচনার আত্মীয় দীর্ঘকাল ধরে চলল। শ্রীযুক্ত কেলকার, জয়কার, শ্রীনিবাস আয়েঙ্গার প্রভৃতি কয়েকজন নেতা যখন বিদায় নিলেন তখন রাত্রি প্রায় 2টা। বাড়িতে সকলেই নিদ্রামগ্ন। আমাকে একা পেয়ে মহাত্মাজি হঠাৎ খিলখিল করে হেসে উঠলেন। কি ব্যাপার আমি জানতে চাইলে বললেন, এরা এতক্ষণ ধরে আমাকে বিরক্ত করল, আমি কি চাই যদি খুলে বলি সবাই পালিয়ে যাবে। তখনও আমরা তার সর্বোদয়ের কল্পনা বুঝতে পারিনি। মহাত্মাজি যে ধাপে ধাপে দেশকে সর্বোদয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন তাও তখন স্পষ্ট হয়নি। কথাটা বিশেষভাবে স্পষ্ট হলো যখন স্বাধীনতা লাভের পর তিনি বললেন যে স্বাধীনতার দ্বারা জনতার স্বাধীনতা লাভ হলো না। জনতার স্বাধীনতা তখনই লাভ হবে যখন প্রতি গ্রাম ও ব্যক্তি হবে স্বাধীন। ব্যক্তির অর্থনৈতিক স্বাধীনতা না হলে ব্যক্তি স্বাধীনতা আসতে পারে না। ভারতের দুর্ভাগ্য, যেই সর্বোদয় ভিত্তিক স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করবার পূর্বেই রাজনৈতিক রঙ্গমঞ্চ হতে তিনি অপসৃত হলেন।
আচ্ছা, তার সম্বন্ধে আর কোনো বিশেষ ঘটনা বা কথা আপনার কি কিছু মনে পড়ছে?
হ্যাঁ, আরেকটি সময় উপযোগী ঘটনার উল্লেখ করে আজ আমার বক্তব্য শেষ করব। 1931 সনের ডিসেম্বর মাস, মহাত্মাজি বিলেতের রাউন্ড টেবিল কনফারেন্স থেকে বম্বেতে ফিরে এসেছেন। এর কিছুদিন পূর্বে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠনের ব্যাপার ঘটে গেছে। কংগ্রেসের আন্দোলন কঠোর হস্তে দমনের জন্য বড়লাট লর্ড উইলিংডন কতগুলি নূতন হুকুমনামা জারি করেছেন। মহাত্মাজির অভ্যর্থনার জন্য বম্বে যাত্রার পথে পণ্ডিত জওহরলাল গ্রেপ্তার হয়েছেন। বম্বেতে জোর গুজব, মহাত্মাজি এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যদিগকেও গ্রেপ্তার করা হবে। মহাত্মাজির সঙ্গে সাক্ষাতের জন্য যে সকল কংগ্রেস কর্মী বম্বেতে উপস্থিত হয়েছিলেন সকলকে নিজ নিজ কর্মক্ষেত্রে চলে যেতে বলা হয়েছে। আমি যখন কলকাতা ফিরবার জন্য বিদায় নিতে গেলাম আমাকে তিনি অপেক্ষা করতে বললেন। পরে অবসর সময়ে ডেকে বললেন, একটা কথা জানাবার জন্য তোমাকে আটকে রেখেছি। কথাটা এই,
যে চট্টগ্রামের ব্যাপারে ইংরেজরা এত খেপে গেছে যে তারা ঠিক করেছে তাদের যদি ভারত ছাড়তে হয় তারা তা ছাড়বে, কিন্তু বাঙালি হিন্দুকে শেষ করে দিয়ে যাবে। এরপরই কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষিত হয় এবং তার বিরুদ্ধে মহাত্মাজি কারাগারে আমরণ উপবাস আরম্ভ করেন। তারপর সংযুক্ত বাংলায় লীগ শাসন প্রবর্তন এবং কিছু পরে ক্রিপস প্ল্যান অনুযায়ী বাংলা ও আসাম একত্র করে পূর্বাঞ্চলে বিশাল মুসলিম প্রধান রাজ্য স্থাপনের প্রয়াস হয়। তারপর পাকিস্তান স্থাপনের জন্য কলকাতার দাঙ্গা। এ সকল ঘটনার গতি এবং মূল উদ্দেশ্য লক্ষ্য করলে মহাত্মাজি সেদিন বাঙালি হিন্দুর ভাবি বিপদ সম্বন্ধে যা কিছু বলেছিলেন তা যে কতদূর নির্ভুল ছিল আজ সহজেই তার হৃদয়ঙ্গম করা যায়।
আচ্ছা কৃষ্ণদাসজি, আপনার মনে আছে গান্ধীজি 1946 সালের 6 নভেম্বর তারিখে নোয়াখালীর চৌবনিতে উপস্থিত হন। শান্তি স্থাপনের জন্য পায়ে হেঁটে গ্রাম হতে গ্রামান্তরে যান। নোয়াখালীর বিধ্বস্ত অঞ্চলে গান্ধীজি প্রায় 4 মাস অবস্থানের পর বিহারে যাওয়ার পথে তিনি চাঁদপুরে উপস্থিত হন 1947 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে। আচ্ছা, এই সময়ের মধ্যে গান্ধীজির সঙ্গে আপনার কি সাক্ষাতের কোনো সুযোগ হয়েছিল?
হ্যাঁ, ও সময়ে 2 বার তার সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রথমে শ্রীরামপুরে আর দ্বিতীয়বার চাঁদপুরে। 1947 সনে নোয়াখালী থেকে বিহার যাত্রার পথে চাঁদপুরে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম পূর্ববঙ্গের সংখ্যালঘুদের রক্ষার কি ব্যবস্থা তিনি করলেন। তিনি বলেছিলেন শীঘ্রই পুনরায় নোয়াখালী ফিরে আসবেন। পূর্ববঙ্গের সংখ্যালঘুদের ভয় পেয়ে শৃঙ্খলা হারিয়ে দেশ ত্যাগ করতে নিষেধ করলেন। তিনি যখন দেখবেন পাকিস্তানে তাদের বাস অসম্ভব, তিনি প্রত্যেকটি পরিবারকে ভারতে নিয়ে তাদের সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা করবেন। আজ তিনি জীবিত থাকলে যে দরদি হৃদয় নিয়ে পূর্ববঙ্গের হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধের রক্ষার জন্য এগিয়ে আসতেন আমরা তা কল্পনা করতে পারি, এবং এই বিরাট সমস্যার সমাধানের জন্য তার অভাব পদে পদে অনুভব করি।